বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 16 নভেম্বর, 1 অগ্রহায়ণ এবং ফার্সি 26 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগের ব্যাপারে কাবুলের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশে ফের ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। এরপর প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। এবারের নির্বাচনের মাধ্যমে আমেরিকার আসল চেহারা প্রকাশ হয়ে পড়েছে, মন্তব্য ইরানের বিচার বিভাগের প্রধানের। কারাবাখ যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে সেনা পাঠাবে তুরস্ক, ভূখণ্ড ছাড়তে আর্মেনিয়াকে সময় দিল আজারবাইজান। বাংলাদেশ প্রতিদিনই কোনো না কোনোভাবে আগ্রাসী শক্তির দ্বারা আক্রান্ত হচ্ছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এবং ভারতের পশ্চিমবঙ্গকে গুজরাট বানানোর অঙ্গীকার করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, এবারের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের আসল চেহারা প্রকাশ হয়ে পড়েছে। তিনি আজ আরও বলেন, আমেরিকায় বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা থেকে বিশ্ববাসী সেদেশকে সঠিকভাবে চিনতে পারছে। এতদিন তারা নিজেদের যে চেহারা বিশ্বব্যাপী তুলে ধরেছে তা খোলস মাত্র। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নানা ধরনের সমস্যায় জর্জরিত। তারা হুমকি ধমকি ও প্রতারণার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু ইরানের মতো চিন্তাশীল ও সচেতন জাতি এটা ভালো করে জানে যে মার্কিন হুমকির কোনো মূল্য নেই। ইরানি জাতি প্রতিরোধ ও দৃঢ়তার মাধ্যমে শত্রুদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। গত 3 জানুয়ারির নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে পরাজিত হলেও ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে সহযোগিতা না করার পরিণতির ব্যাপারে রিপাবলিকানদের সতর্ক করে দিয়েছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেছেন, ট্রাম্প নির্বাচনে পরাজিত হয়েছেন এবং এখন তার দল রিপাবলিকান পার্টির নেতাদের উচিত ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সহযোগিতা করা। বোল্টন এক টুইটার বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে দিতে এবং জো বাইডেনকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে রাজি না হলে এই দলকে চড়া মূল্য দিতে হবে। সম্প্রতি মার্কিন রিপাবলিকান দলের যুদ্ধবাজ সিনেটর লিন্ডসে বলেছেন, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল মেনে নেন, তাহলে রিপাবলিকান দল আর কখনো কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবে না। ফলে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মেনে নেওয়া উচিত হবে না। এর বিপরীতে গিয়ে জন বোল্টন এসব বক্তব্য দিলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরাকি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দেশটি থেকে সকল মার্কিন সেনাকে অবশ্যই বিদায় নিতে হবে। ইরান সফররত ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জুমা আনাদ সাদুনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। জেনারেল সালামি বলেন, শুধু যে ইরাকি পার্লামেন্ট মার্কিন সেনাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে আইন পাশ করেছে তাই নয়, একই সঙ্গে এটি ইরাকের আপামর জনসাধারণের প্রাণের দাবি। সাক্ষাতে জেনারেল সালামি আরো বলেন, যারা জেনারেল সোলাইমানি ও মহান্দিসকে শহীদ করেছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবই। এদিকে ইরাকের নিরাপত্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির প্রভাবশালী সদস্য কাত আল রিকাবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট পরিবর্তিত হওয়ার কারণে ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, গত বছরের জানুয়ারি মাসে ইরাকের সংসদে সর্বসম্মতিক্রমে মার্কিন সেনা ফেরত পাঠানোর ব্যাপারে যে প্রস্তাব পাশ হয়েছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং হোয়াইট হাউসে কী পরিবর্তন হল তার সাথে ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই। যেহেতু সংসদে প্রস্তাবটি গৃহীত হয়েছে সেজন্য এটি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব, হোয়াইট হাউসে কে এলেন আর কে গেলেন সেটি কোনো বিবেচ্য বিষয় নয়। সম্প্রতি রাশিয়ার মধ্যস্থতায় নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তা বাস্তবায়নের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওই অঞ্চলে সেনা পাঠাবে তুরস্ক। এজন্য তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তার দেশের জাতীয় সংসদের কাছে কর্তৃত্ব চেয়েছেন। তুর্কি সংসদ প্রেসিডেন্ট এরদোগানকে সেনা পাঠানোর অনুমতি দিলে কারাবাখ অঞ্চলে রাশিয়ার সঙ্গে এক বৎসরের জন্য যৌথভাবে তুর্কি সেনারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে। আজ প্রেসিডেন্ট এরদোগানের কার্যালয় থেকে সংসদের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। সংসদ অনুমতি দিলে কারাবাখ অঞ্চলে রুশ সেনাদের সঙ্গে মিলে তুর্কি সেনারা যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করবে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তুর্কি সংসদ বিষয়টিতে অনুমতি দেবে বলে ধারণা করা হচ্ছে। কারাবাখ অঞ্চলে 1960 জন শান্তিরক্ষী পাঠাচ্ছে রাশিয়া। এদিকে নাগর্ণ কারাবাখের বিতর্কিত ভূখণ্ড আজারবাইজানের কাছে হস্তান্তর করার জন্য আর্মেনিয়াকে দেয়া সময়সীমা আরও 10 দিন বাড়িয়েছে বাকু। রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক এক শান্তি চুক্তি অনুযায়ী গতকাল 15 নভেম্বরের মধ্যে কালবাজার জেলা খালি করে আর্মেনীয় বংশোদ্ভূতদের চলে যাওয়ার কথা ছিল। গত কয়েক দশক ধরে আর্মেনীয় বংশোদ্ভূতরা আজারবাইজানের এই জেলাটি নিয়ন্ত্রণ করছিল। সম্প্রতি দুই দেশের মধ্যে 6 সপ্তাহ রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর আর্মেনিয়া এই ভূখণ্ড ছেড়ে যেতে রাজি হয়। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েবের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিকমত হাজিয়েব গতকাল বাকুতে বলেছেন, আর্মেনীয় সেনা ও অবৈধ আর্মেনীয় বসতি স্থাপনকারীদের কালবাজার এলাকা থেকে চলে যাওয়ার জন্য আজারবাইজান 25 নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ প্রতিদিনই কোনো না কোনোভাবে আগ্রাসী শক্তির দ্বারা আক্রান্ত হচ্ছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ প্রতিদিনই কোনো না কোনোভাবে আগ্রাসী শক্তির দ্বারা আক্রান্ত হচ্ছে। আমাদের ভূপ্রকৃতিক পরিবেশ, মাটি, মানুষ ও সংস্কৃতির উপরে চলছে প্রত্যক্ষ ও পরোক্ষ নিরবিচ্ছিন্ন আগ্রাসন। আজ সোমবার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে ফখরুল বলেন, এদেশে আবারও গণবিরোধী শক্তি গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে গণতন্ত্রের স্বীকৃত মানুষের সব স্বাধীনতাকে হরণ করে নিয়েছে। জনগণের মতামতকে অগ্রাহ্য করে দেশ বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমানে বাংলাদেশকে যেদিকে ঠেলে দেওয়া হচ্ছে তাতে জাতীয় স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ছে। তিনি বলেন, এই মুহূর্তে আধিপত্যবাদী শক্তি এবং তাদের এদেশীয় প্রতিভূদের রুখতে মাওলানা ভাসানী প্রদর্শিত পথই আমাদের পাথেয়। আমরা সেই পথেই অশুভ শক্তির অশুভ ইচ্ছাকে পরাস্ত করতে সক্ষম হব। যুগে যুগে তিনি শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রেরণার উৎস হয়ে থাকবে। অপরদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ভোটে নয় রাজপথে গণঅভ্যুত্থানের মাধ্যমেই এই সরকারের পতন ঘটাতে হবে। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মেজর হাফিজ বলেছেন, জনগণের যেহেতু ভোটের মাধ্যমে আর পরিবর্তনের সুযোগ নেই, যতদিন এই সরকার আছে ততদিন ভোট কেন্দ্রে সাধারণ নাগরিক যেতে পারবে না। সুতরাং একমাত্র উপায় গণঅভ্যুত্থান। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, যদি আমরা সক্রিয় হই এই সরকার তো যাবে, আওয়ামী জাহিলাতের অবসান হবেই। এই ধরনের একটা নষ্ট পচা সরকারকে বাংলাদেশের মানুষ বেশি দিন সহ্য করবে না।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6194 জন। নতুন যে 21 জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 17 এবং নারী 4 জন। ভারতের পশ্চিমবঙ্গকে গুজরাট বানানোর অঙ্গীকার করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ বারাসতে এক কর্মসূচিতে এ মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গকে গুজরাট বানানোর অঙ্গীকার করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ সোমবার বারাসতে এক কর্মসূচিতে এ সংক্রান্ত মন্তব্য করেন। তার দাবি, বাংলাদেশ থেকে সিমি জামাত আল কায়দার লোকেরা এসে পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, মুর্শিদাবাদ থেকে ঝাঁকে ঝাঁকে উগ্রপন্থী ধরা পড়ছে, বাংলাকে কাশ্মীর তৈরি করার চেষ্টা হচ্ছে, সেজন্য রাজ্য সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই বলেও বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন।
সারা দুনিয়া সেন্টার হচ্ছে মুর্শিদাবাদ থেকে ঝাঁকে ঝাঁকে উগ্রপন্থী ধরা পড়ছে, সারা ভারতবর্ষে বামপন্থীদের আওয়াজ নাই, কোন উগ্রপন্থী নাই, কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বাংলাকে কাশ্মীর তৈরি করার চেষ্টা চলছে, দিদিমণির আঁচলের তলায় ঘটনা ঘটছে, উনি কিছু করছেন না, না হয় জানেন না, তাই এই সরকারের এখানে থাকার অধিকার নাই,
বলছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। পশ্চিমবঙ্গকে গুজরাট বানানোর অঙ্গীকার প্রসঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, দিলীপ ঘোষ চলে যাক গুজরাটে, আমরা বাংলায় ভালো আছি। তিনি আরও বলেন, গুজরাটে 2000 মানুষ খুন হয়েছে, অনেকেই এনকাউন্টারে মারা গেছেন, সেজন্য আমরা এটাকে গুজরাট করতে চাই না, বাংলাকে বাংলায় রাখতে চাই। এ প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, গুজরাট মডেল কিংবা উত্তরপ্রদেশ মডেল এখানে চলবে না, এটা বাংলা। আগে উত্তরপ্রদেশে যে অরাজকতা চলছে তা বন্ধ করুন, তারপর বাংলা নিয়ে ভাববেন বলেও জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ইহুদিবাদীদের সঙ্গে ইসলামাবাদ কখনোই সম্পর্ক স্থাপন করবে না। পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য ফাঁস করেন। ইমরান খান বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর ইসলামাবাদকেও একই কাজ করতে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু তার সরকার এখন পর্যন্ত সে চাপ উপেক্ষা করে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এমন একটি সমঝোতা যা ফিলিস্তিনিদের সন্তুষ্ট করবে তা অর্জিত হওয়ার আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবতেও রাজি নই। আমেরিকার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এখনই উপযুক্ত সময়। পেন্টাগনের দায়িত্ব নেয়ার পর এই প্রথম তিনি সরকারি কোনো বক্তব্য দিলেন। তিনি বলেন, আমরা কোনো যুদ্ধবাজ জাতি নই, লাগাতার যুদ্ধ করতে হবে সেটিও কোনো কথা নয়, বরং প্রত্যেকটা যুদ্ধের অবসান হওয়া উচিত। ক্রিস মিলার আরও বলেন, যুদ্ধ অবসানের জন্য কিছু আপোষ রফার প্রয়োজন হয় এবং অংশীদারিত্বের প্রশ্ন রয়েছে। আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করছি, এখন সময় হয়েছে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার। সিরিয়ার দীর্ঘদিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম 79 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি, তবে গত কয়েক বছর ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার মধ্যেও তিনি পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেশের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়েজ জারিফ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অন্য দেশের বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহারের ব্যাপারে পাকিস্তানি কর্মকর্তাদের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আফগানিস্তানের সরকার অন্য কোনো দেশের বিরুদ্ধে তার দেশের মাটিকে ব্যবহারের অভিযোগ উড়িয়ে দিয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অন্য দেশের বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহারের ব্যাপারে পাকিস্তানের কর্মকর্তাদের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার উপর জোর দিয়ে বলা হয়েছে, কোনো দেশের বিরুদ্ধে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহারের সুযোগ কাবুল সরকার কাউকে দেবে না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ইফতিখার বাবর সম্প্রতি অভিযোগ করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে হামলা পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভারতের গোয়েন্দা সংস্থা আফগানিস্তানের ভূমি ব্যবহার করছে। পর্যবেক্ষকরা বলছেন, পাকিস্তান ও আফগানিস্তান প্রায়ই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের ভূমি ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ উত্থাপন করে। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি তার দেশের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালাতে আফগানিস্তানের ভূমি ব্যবহারের জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ সপ্তাহে আফগানিস্তান সফরে যাবেন বলে কথা রয়েছে। কাবুল সফরে গিয়ে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং তালেবানের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও পাকিস্তান উভয়ই নানা বিষয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার কারণে দুদেশের সম্পর্কে উত্তেজনা চলে আসছে। এই উত্তেজনা দুদেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। পাকিস্তানের কর্মকর্তারা দাবি করেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা পাকিস্তানের জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করার জন্য আফগানিস্তানের ভূমি ব্যবহার করছে। যদিও আফগানিস্তানের সরকার পাকিস্তানের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞ রাজা মাজেদ জাভেদ আলী বেহেতি বলেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা এবং আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তাহীনতা সৃষ্টিতে ভূমিকা রাখছে এবং এভাবে তারা ইসলামাবাদ সরকারকে দুর্বল করার চেষ্টা করছে। এ অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসন্ন কাবুল সফর গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। করোনার মধ্যেই বাংলাদেশে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
করোনার মধ্যেই বাংলাদেশে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় নতুন করে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি নগরবাসীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্য থেকে দেখা যাচ্ছে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম 15 দিনেই 240 জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত অক্টোবরের পুরো মাসে আক্রান্ত হয়েছিলেন 163 জন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রণজিৎ দাস চৌহান নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গতকাল রোববার দিবাগত রাত 1:40 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে আরও 21 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে 84 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকার ডেঙ্গুর ব্যাপারটি তেমন আমল না দেবার কারণেই সংক্রমণ বেড়েছে, কারণ এটা অজ্ঞাত কোনো বিষয় ছিল না। জনস্বাস্থ্য আন্দোলনের নেতা ডাক্তার ফয়জুল হাকিম রেডিও তেহরানকে বলেন,
নতুন করে ডেঙ্গু যে ঢাকা শহরে দেখা দিয়েছে, এটার একটা বড় কারণ হচ্ছে যে এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেভাবে ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান চালানো দরকার ছিল সেটা যথাযথভাবে পালন করা হয়নি। ফলে একদিকে অতিমারি করোনার সংক্রমণে মানুষ সে জীবন বিপর্যস্ত, এর সাথে যুক্ত হয়েছে এখন এডিস মশার এই ডেঙ্গু ফিভারের প্রাদুর্ভাব।
রোগীদের করণীয় বিষয়ে পরামর্শ জানিয়ে তিনি বলেন,
এখন আমাদের দিক দিয়ে যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে একটা সতর্কতা, দ্বিতীয়ত হচ্ছে যে রোগীদের ক্ষেত্রেও এখানে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী এবং করোনা ভাইরাসের রোগী এর ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া, এটা তো জরুরি হয়ে গেছে। রোগীদের দিক দিয়ে নিজেদের দিক দিয়ে তাদের একটাই তো করণীয়, সেটা হচ্ছে যে প্রচুর পানি পান করা এবং স্বাস্থ্যসম্মত বিধিগুলো মেনে চলা, জ্বরের লক্ষণ দেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।
রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর মতে, রাজধানীতে গত কয়েক সপ্তাহে থেমে থেমে বৃষ্টি হবার কারণে এডিস মশার প্রজনন বেড়েছে, ফলে এডিস বাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপও বেড়েছে, অনেকেই জ্বরে আক্রান্ত হয়ে পড়েছেন। সরকারি হিসাব মতে চলতি বছর 15 নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা 867 জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 778 জন।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন,
শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি বাবুল আখতার,
আমি আখতার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেছেন, জ্ঞান মুমিনের ঘনিষ্ঠ বন্ধু, অধ্যাপসায় হল তার সহযোগী, বুদ্ধিমত্তা হল তার পথ নির্দেশক, ধৈর্য তার সৈন্যদলের সেনাপতি এবং মমতা তার পিতা ও পুণ্যকর্ম তার ভাইয়ের ন্যায়।
খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনলাম। আমরা যেন এই গুণগুলো অর্জন করতে পারি এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে, আর পাঠিয়েছেন সেখানকার আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ATM আতাউর রহমান রঞ্জু। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা বিভাগ শ্রোতাদের মতামতকে গুরুত্ব দিয়ে সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রচার করছে। শ্রোতাদের জন্য মাসিক কুইজ প্রতিযোগিতা ও শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন ভালো উদ্যোগ। এজন্য রেডিও তেহরানের পরিচালক, উপস্থাপক, উপস্থাপিকা, কলাকৌশলী সবাইকে আন্তরিক ধন্যবাদ।
এরপর রঞ্জু ভাই জানিয়েছেন, তার মেয়ে আদিবা রহমান মন ও আফিয়া রহমান ইবনাত রুহি রংধনু আসরে সাক্ষাৎকার দিয়েছে। সাক্ষাৎকার গ্রহণ করায় রেডিও তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আদিবা ও আফিয়াকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আর চিঠি লেখার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপি থেকে হাফিজুর রহমান পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান অত্যন্ত উচ্চমানের, তথ্য সমৃদ্ধ, বস্তুনিষ্ঠ ও আকর্ষণীয়। বিশ্ব পরিস্থিতিকে বুঝতে ও জানতে রেডিও তেহরানের অনুষ্ঠানের কোনো তুলনা হয় না। রেডিও তেহরানের অনুষ্ঠান শুনি বলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি আর সেই সাথে মনে মনে গর্ব অনুভব করি। এ বেতার আমাদের মনের কথা বলে, বলে হৃদয়ের কথা। অনুষ্ঠানের মাধ্যমে ইরান তথা বন্ধুপ্রতিম সে দেশের জনগণের ঐতিহ্যবাহী রীতিনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি নানা বিষয়কে সুচারুরূপে তুলে ধরায় আমরা অত্যন্ত খুশি।
রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো, আশা করি নিয়মিত লিখবেন। বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দর থানার আলিসাহারদের উৎস ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট এইচ এম তারেক পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান একটি আদর্শ ও পরিপূর্ণ গণমাধ্যম, এতে রয়েছে বিচিত্র জ্ঞানের ভাণ্ডার। ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানে ডালিমের উপকারিতার কথা জেনে উপকৃত হয়েছেন উল্লেখ করার পর তিনি একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন ইরানে কি আমড়া পাওয়া যায়।
না ভাই, ইরানে আমড়া পাওয়া যায় না, তবে ইরানিরা আমড়া খেতে পছন্দ করে বলে আমাদের কাছে মনে হয়েছে। কারণ বাংলাদেশ থেকে যতবারই আমড়া আনা হয়েছে ততবারই ইরানি সহকর্মীরা তাকে অনেক প্রশংসা করেছেন। আসরের পরে চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে। এটি পাঠিয়েছেন নাফিসা খাতুন। রেডিও তেহরান বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলা কৌশলীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে জানা ও বোঝার জন্য খুব সুন্দর একটি সাপ্তাহিক পরিবেশনা হল ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মাধ্যমে ইরানে উৎপাদিত নানা সামগ্রীর কথা জানতে পারি। গত 6 অক্টোবর ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানে আলোচনা হল ইরান ও চীনের মৃৎশিল্পের সম্পর্কে। এ আলোচনার মাধ্যমে ইরানের মৃৎশিল্পের নানা প্রাচুর্যের কথা জানতে পারলাম। ধন্যবাদ এ ধরনের পরিবেশনা উপহার দেওয়ার জন্য। সবশেষে এই শ্রোতাবন একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির পরিবারের এখন বেঁচে আছেন যারা, তারা প্রশাসনে কোনো দায়িত্ব পালন করেন কি?
ইরানের ইসলামী বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনির পরিবার সম্পর্কে গুরুত্বপূর্ণ এ প্রশ্নটির উত্তর দিচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ডক্টর সোহেল আহমেদ।
শ্রোতাবন নাফিসা খাতুন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই 5 সন্তানের জনক, 2 ছেলে 3 মেয়ে। 2 ছেলের বড়জনের নাম মুস্তাফা খোমেনি। তিনি তার বাবার সঙ্গে নাজাফে থাকা অবস্থায় শহীদ হন। দ্বিতীয় ছেলে আহমদ খোমেনি, তিনি বাবার মৃত্যুর কিছুদিন পরই মারা যান। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের 3 মেয়ের নাম হল সিদ্দিকা, ফারিদা ও জাহরা। সাইয়েদা সিদ্দিকা ও সাইয়েদা ফারিদার স্বামী মারা গেছেন। সাইয়েদা জাহরা তেহরান বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগে অধ্যাপনা করেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের নাতি নাতনিদের মধ্যে আহমদ খোমেনির বড় ছেলে হাসান খোমেনিকে মাঝে মধ্যেই গণমাধ্যমে দেখা যায়, তার বক্তব্য শোনা যায়। হাসান খোমেনি তার দাদা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার শরীফের দেখাশোনা ও তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন। তিনি নিজেও একজন বড় আলেম, কমে স্থায়ীভাবে থাকেন। এছাড়া ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের নাতি নাতনিদের কেউই কোনো রাজনৈতিক পদে আছেন বলে আমাদের জানা নেই। যতটুকু জানা যায়, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই তার জীবদ্দশায় পরিবারের সদস্যদেরকে সরাসরি রাজনীতিতে জড়াতে নিষেধ করে যাচ্ছেন।
নাফিসা খাতুন, আপনার প্রশ্নের উত্তর দেয়া হলো, আশা করি আপনার কৌতূহল মিটেছে।
অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান সম্পর্কে সরাসরি মতামত জানব এক বাংলাদেশি শ্রোতা বন্ধুর সঙ্গে। টেলিফোনের অপর প্রান্তে যিনি অপেক্ষা করছেন, প্রথমে তার পরিচয় জানা যাক।
আমি জামাল আহমেদ সুবর্ণ, সভাপতি ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব, গ্রাম কানখুর্দি, ডাকঘর কমলেশ্বর দি খানকা, উপজেলা বোয়ালমারী, জেলা ফরিদপুর, বাংলাদেশ। আমার বর্তমান কর্মস্থল ঢাকাতে।
ভাই জামাল আহমেদ সুবর্ণ, আপনাকে আজকের এই সাক্ষাৎকার পর্বে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সঙ্গে আপনার প্রথম পরিচয় কবে এবং কিভাবে?
রেডিও তেহরানের সাথে প্রথম পরিচয় বলতে গেলে তো অনেক ইতিহাস। মূলত হচ্ছে আমার ছোটবেলা থেকে রেডিওর সাথে সম্পর্ক। আমার নানা, আমার গ্রামের বাড়ি এবং আমার নানা বাড়ি একই গ্রামে, সেই সুবাদেই নানার সাথে আমার বেড়ে ওঠা। নানার সাথেই ছোটবেলা থেকেই থাকতাম, আর তখনই দেখতাম আমার নানা রেডিওর অনুষ্ঠান শুনত। তার সাথে থেকে থেকেই, সেই ছোটবেলা থেকেই আমার রেডিওর সাথে যুক্ত হওয়া, এবং আজ অবধি বিভিন্ন বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনে যাচ্ছি, এবং তার মধ্যে রেডিও তেহরান আমার কাছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে বিবেচিত।
রেডিও তেহরান শোনা শুরুর গল্প তো শুনলাম, তো কোন বৈশিষ্ট্যের কারণে এ বেতারকে আপনার পছন্দের গণমাধ্যম হিসেবে বেছে নিয়েছেন?
বৈশিষ্ট্যর কথা যদি বলতে যাই, তাহলে অনেক বৈশিষ্ট্য রয়েছে রেডিও তেহরানের শ্রোতাদেরকে আকর্ষিত করার জন্য। তার মধ্যে আমার কাছে যেটা মনে হয়, ইসলামী প্রজাতন্ত্রের সত্য ঘটনা এবং খবরাখবর, ইসলামী সকল তথ্য, এই সকলের উপর ভিত্তি করেই শ্রোতারা রেডিও তেহরানকে হৃদয়ের সাথে জড়িয়ে রেখেছে ভীষণভাবে। আমার কাছেও ঠিক এমনটিই মনে হয়।
রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে আপনার কোনো পরামর্শ থাকলে দিতে পারেন?
রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে আমার ক্ষুদ্র জ্ঞানে পরামর্শ এটাই দিতে চাই যে রেডিও তেহরানের শর্টওয়েভ মাধ্যমটাকে আরো ক্ষমতা সম্পন্ন করতে হবে, তাহলেই রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধি পাবে। কারণ এখনো অনেক মানুষ শর্টওয়েভের মাধ্যমে রেডিও তেহরানের অনুষ্ঠানকে খুঁজে ফেরে।
সবশেষে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি তাও বলতে পারেন।
শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আপনারা রেডিও তেহরান শুনুন, ইসলাম সম্পর্কে জানুন, ইসলামের সত্য ঘটনা জানুন। রেডিও তেহরানের আয়োজনগুলোই একটা মানুষের দৈনন্দিন জীবনকে ঘিরে বাস্তবায়িত হয়ে চলেছে। সেজন্য আসুন আমরা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনি। সুস্থ গণমাধ্যম হিসাবে রেডিও তেহরানই শীর্ষের দাবিদার।
ভাই সুবর্ণ, রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন, পরামর্শ সহ এই সাক্ষাৎকারটি আমাদের ভীষণ ভালো লেগেছে। তো আমাদের সাথে এই কথোপকথনে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সাক্ষাৎকারের পর আবারও চিঠিপত্রের দিকে নজর দিচ্ছে। বগুড়ার চাঁদনী বাজার থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠিয়েছেন এই ইমেলটি। তিনি লিখেছেন, ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান ইরান ভ্রমণের প্রতিটি আসরে আমি অত্যন্ত মনোযোগ সহকারে উপভোগ করে থাকি। গত কয়েক সপ্তাহ যাবৎ এ আসরে ইরানের কেরমান প্রদেশের নানা ঐতিহাসিক নিদর্শন ঐতিহ্যের সাথে পরিচিত হচ্ছে। গত আসরে বৃহৎ এই প্রদেশের তামা শিল্পের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এই প্রদেশের বামনগরী সম্পর্কে বিস্তারিত শুনেছি। গত 3 অক্টোবরের এই আসরে এই প্রদেশে জরাথুষ্ট্রদের বসবাস এবং তাদের কিছু ঐতিহাসিক নিদর্শনের সাথে পরিচিত হলাম। জানলাম কেরমানে বিভিন্ন গোত্রের মানুষ বসবাস করে, তাদের আবার ভিন্ন ভিন্ন ভাষাও রয়েছে, রয়েছে ভিন্ন সংস্কৃতি এবং উৎসব। ভীষণ ভালো লাগছে এই আসরটি।
ইরান ভ্রমণ অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদ্বাল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, 10 অক্টোবর প্রচারিত ইরান ভ্রমণে কেরমান প্রদেশের সজদে মোহন বাগিচার বিবরণ দেয়া হল। উক্ত বাগিচার সবুজ পরিবেশ দেখতে চমৎকার লাগে, এক ধরনের বেহেশতি আমেজ তৈরি হয় এই বাগিচায়। বিশাল বিশাল গাছের ছায়া ও পানির বহমান ধারা হৃদয়কে আপ্লুত করে ফেলে। এছাড়া এখানে হোটেল, রেস্তোরাঁ সব রকমের সুযোগ সুবিধাই রয়েছে পর্যটকদের জন্য। বাগিচার মনোরম বর্ণনা শুনতে শুনতে মনটা শীতল হয়ে গেল। আহা, এ বাগিচায় যদি হেঁটে বেড়াতে পারতাম।
ইরান ভ্রমণ অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য সাইফুল ইসলাম ও শাহাদত হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের চিঠিটি এসেছে রাজবাড়ির খোসবাড়ি গ্রাম থেকে, আর পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক শাউন হোসাইন। তিনি লিখেছেন, গত 15 অক্টোবর সন্ধ্যায় আমার প্রিয় বেতার কেন্দ্র রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন শোনার জন্য রেডিও সেটে কান পাতলাম। প্রতিদিনের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাতের পাশাপাশি এদিন প্রচার হয়েছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ওফাত বার্ষিকী, ইমাম হাসান আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। মহানবী ছিলেন মানব জাতির মুক্তির ও সর্বোত্তম উন্নয়নের দিশারি, আর ইমাম হাসান আলাইহিসসালাম ছিলেন মহানবীর প্রিয় দৌহিত্র। তিনি ছিলেন মহানবীর আদর্শের ধারক ও বাহক।
ভাই শাউন হোসেন, বিশেষ আলোচনাটি শোনার পাশাপাশি মতামত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের চাঁদপুর আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মিজানুর রহমান লাকসামী পাঠিয়েছেন পরের মেলটি। তিনি লিখেছেন, ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত। এখন থেকে ইরান যে কোনো দেশে অস্ত্র প্রযুক্তি বিক্রি করতে পারবে, কিনতেও পারবে। এর ফলে ইরান অস্ত্রশস্ত্রের মাধ্যমে স্বয়ংসম্পন্ন হয়ে যাবে এবং বিশ্বের অন্যতম মুসলিম পরাশক্তি হিসেবে আবির্ভাব হবে। আমি মনে করি অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার মাধ্যমে ইরানের জয় হয়েছে, আমেরিকা পরাজিত হয়েছে।
একই বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে এস এম নাজিমুদ্দিন লিখেছেন, বিশ্ব সমাজের জন্য এদিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আন্তর্জাতিক সমাজ ইরানের পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব রক্ষা করেছে। এর ফলে ইরানের কাছে আমেরিকা পরাজিত হয়েছে। এই সাফল্যের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে মনে করি।
ভাই মিজানুর রহমান লাকসামি এবং এস এম নাজিমুদ্দিন, ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই প্রতিক্রিয়া জানিয়ে ইমেল করায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসরের শেষ চিঠিটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলসিয়ার জাগো রেডিও লিসেনার্স ক্লাব থেকে, আর পাঠিয়েছেন হারুনার রশিদ। অন্তরঙ্গ প্রীতিসহ অনুপম শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, ইরানের মানুষের চমৎকার জীবনধারা, দর্শনীয় স্থান সম্বন্ধে জানার আগ্রহ রয়েছে আমার। সেই আগ্রহ থেকেই বাংলা টিউন অ্যাপ থেকে আপনাদের অনুষ্ঠান প্রথম শুনলাম। অনুষ্ঠান শোনার পর প্রিয়জনে প্রথম লিখলাম, এখন বিভিন্ন বেতার কুইজ আয়োজন করছে, শ্রোতা সম্মেলন করছে, চমৎকার পুরস্কার প্রদান করছে। আশা করি রেডিও তেহরানও এমন ব্যবস্থা করবে।
ভাই হারুনুর রশিদ, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে রেডিও তেহরান মাসিক কুইজ প্রতিযোগিতার পাশাপাশি মাসিক ও বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কারও চালু করেছে। তো অনুষ্ঠান শোনার পরপরই চিঠি লেখায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করছি। নরসিংদীর বানিয়াছল বেতার বন্ধু সংসদ থেকে মোহাম্মদ হুসাইন মুসা, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মহেশগঞ্জ থেকে অপূর্ব কুমার পাল, মুন্সীগঞ্জের গজারিয়ার ইমামপুর থেকে ফারিয়া খানম মুমু, মৌলভীবাজারের কুলাউড়া শহর থেকে আব্দুল হান্নান।
আমি আরও কয়েকজন শ্রোতার নাম ঠিকানা উল্লেখ করতে চাই যারা আমাদের অনুষ্ঠানের রিসেপশন রিপোর্ট পাঠিয়েছেন। বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে ফিরোজ আলম, শাওন হোসাইন রাজবাড়ি থেকে, কিশোরগঞ্জ থেকে শাহাদত হোসেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে নাজিম উদ্দিন এবং দক্ষিণ দিনাজপুর থেকে রতন কুমার পাল।
তো বন্ধুরা, আজকের আসরও শেষ করব একটি গান শুনিয়ে। গানটি লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করার পাশাপাশি গানটি গেয়েছেন শিল্পী আবু বকর সিদ্দিক।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই প্রিয়জনের আজকের আসর থেকে।
আল্লাহ
আল্লাহ তালার হাবিব তুমি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ তালার হাবিব তুমি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ তোমার নামের পরশ পেয়ে মুর্দা দিল হয় উজালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ ইয়া নবীজি কমলিওয়ালা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ আল্লাহ তালার হাবিব তুমি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ তালার হাবিব তুমি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ পূর্ণিমারি চাঁদ তুমি যে মাটির ধরায় কাউসারের ঝর্ণা ধারা মরুর সাহারায় ও পূর্ণিমারি চাঁদ তুমি যে মাটির ধরায় কাউসারের ঝর্ণা ধারা মরুর সাহারায় কুল আলমের রহমত তুমি কুল আলমের রহমত তুমি নবী কমলিওয়ালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ ইয়া নবীজি কমলিওয়ালা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ আল্লাহ তালার হাবিব তুমি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ তালার হাবিব তুমি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 16 নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি মাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, করোনা রোগী 71 দিনের মধ্যে সবচেয়ে বেশি, দৈনিক প্রথম আলো। বাংলাদেশ পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে চায়, পররাষ্ট্রমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। বাইডেনের জয় মেনে নেওয়ার এখনই সময়, ট্রাম্পকে ওবামা, দৈনিক যুগান্তর। করোনা পরবর্তী বিশ্বে অত্যন্ত সাহসী পরিকল্পনার প্রয়োজন, ডক্টর মোহাম্মদ ইউনুস, দৈনিক মানব জমিন। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে, মেজর হাফিজ, দৈনিক নয়া দিগন্ত। কলকাতার বাংলা দৈনিকের কিছু শিরোনাম, সপ্তমবার বিহারের মুখ্যমন্ত্রীর পদে শপথ নীতিশের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বাইডেন জিতেছে এই প্রথমবার মেনে নিয়েও ট্রাম্প বলছেন হার স্বীকার করেনি, দৈনিক আজকাল। ভোটের সময় রাহুল সিমলায় পিকনিক করছিলেন, বিহারে হারের দায় কংগ্রেসের ঘাড়ে চাপালেন আরজেডি নেতা, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। করোনায় প্রণোদনার অর্থ বিতরণে হজবরল, এমন খবর দিয়েছে দৈনিক মানব জমিন পত্রিকা। কেন এই অবস্থা?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে তখন স্বাভাবিকভাবেই লকডাউনের কারণে দেশের অর্থনীতি একটা বড় রকমের চাপের মুখে পড়ে। তখন সরকারের পক্ষ থেকে এই অর্থনৈতিক চাপ হালকা করার জন্য ব্যবসায়ীদেরকে, উদ্যোক্তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয় এবং সেটি কিন্তু একটা বড় অঙ্কের টাকা। এই প্রণোদনা প্যাকেজের মূল উদ্দেশ্য ছিল যাতে দেশের অর্থনীতি কোনোভাবেই সংকটে না পড়ে, স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারে এই করোনা ভাইরাসের সংকটের পরেও। কিন্তু আমরা হজ করোনা আসলেই দেখেছি বিভিন্ন ভাবে। প্রথমত এই টাকা যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দের টাকা এত মাস পরেও ঠিক মতো বিতরণ করা যায়নি, তার মানে দেয়ার খাত পাচ্ছে না, অথবা কাকে দেবে তা পাচ্ছে না, বা দিতে গড়িমসি, এরকমের কতগুলো ব্যাপার আছে। পাশাপাশি আর একটি ব্যাপার আছে যে এই খবরেই বলা হয়েছে যে বড় ব্যবসায়ীরা টাকা পেয়েছেন, ছোট ব্যবসায়ী ক্ষুদ্র মাঝারি বা নতুন উদ্যোক্তা এরা কিন্তু টাকা পান। আমি ব্যক্তিগত বেশ কিছু খবর জানি যে আসলে বাংলাদেশের ব্যাংকগুলো এই টাকা বিতরণের ব্যাপারে খুব একটা আগ্রহ নিয়ে কাজ করছে তা কিন্তু বলা যাবে না। এর একটা বড় কারণ হচ্ছে কি, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অর্থব্যবস্থা সরকারি বেসরকারি সব পর্যায়ে একেবারে এনজিও ভাবে, ব্যাংক ব্যবস্থা বিশেষ করে এটি একেবারে ধনী ব্যক্তিদের প্রতি পক্ষপাতিত্ব আছে। গরিব যাদের অরিজিনালি টাকার প্রয়োজন, যার পকেটে টাকা নেই তারই তো ঋণ নেওয়ার প্রয়োজন, সেই নিডি ব্যক্তি যার প্রয়োজন তাকে কিন্তু আসলে ব্যাংক টাকা দিতে চায় না, এবং ঋণ নিতে গেলে নানা রকমের হাইকোর্ট দেখানো হয়। এই যে ব্যাংক ব্যবস্থা অর্থ ব্যবস্থা এগুলো কিন্তু আসলে জনবান্ধব এবং দরিদ্র বান্ধব হয়ে ওঠেনি। এই যে সরকার জনগণকে উপকার করতে চায়নি সেই উপকার করার ক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলোর গড়ি বসে আছে। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দেওয়ার পরেও ব্যাংকগুলো তা মানছে না অনেক ক্ষেত্রে। এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা মূলত পুঁজিবাদী ব্যবস্থা, অর্থাৎ যার পুঁজি আছে সে আরো পুঁজি পাবে, যার পুঁজি নেই যার টাকা নেই সে পাবে না, এরকম অনেকগুলো ব্যাপার আছে। সামগ্রিকভাবে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল সেই প্যাকেজ আসলে খুব একটা সফল হলো না। এটি সরকারের যতটা ব্যর্থতা তার চেয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার ব্যর্থতা অনেক বেশি।
ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপে আছে পাকিস্তান, একথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। প্রশ্ন হচ্ছে পাকিস্তান কি এই চাপ উপেক্ষা করতে পারবে?
জি, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে পাকিস্তান চাপে আছে বলে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করেছেন। এই চাপটা কার পক্ষ থেকে তিনি সরাসরি বলেননি, কিন্তু পরোক্ষভাবে যা বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে আমেরিকার পক্ষ থেকে চাপটা আছে। এবং আমি ব্যক্তিগতভাবে আরো এক ধাপ এগিয়ে বলতে পারি যে এই চাপ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের পক্ষ থেকেও থাকার কথা। আরব আমিরাত আর বাহরাইনকে যেহেতু ইসরায়েলের সাথে চুক্তি করার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে সৌদি আরব, সেক্ষেত্রে চাপটা সৌদি আরবের পক্ষ থেকে থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই চাপ ইমরান খান বা পাকিস্তান উপেক্ষা করতে পারবেন কিনা। আমি ব্যক্তিগতভাবে ইমরান খানের ব্যাপারে আশাবাদী। তিনি ক্ষমতায় আসার পর থেকে মুসলিম বিশ্বের জন্য বেশ ইতিবাচক কথাবার্তা বলেছেন, পদক্ষেপ নিয়েছেন, যথেষ্ট দক্ষতার সাথে টেকনিক্যালি তিনি এগিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমি মনে করি যে হয়তো তিনি চাপ উপেক্ষা করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া শুধুমাত্র ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ভেতরেই সীমাবদ্ধ না, এটি কিন্তু বৃহত্তর আন্তর্জাতিক অঙ্গনের একটা রাজনীতি। এই রাজনীতির নানা যোগ বিয়োগ নানা হিসাব নিকাশ আছে, সেই সমস্ত যোগ বিয়োগ হিসাব নিকাশ করেই ইমরান খান এগোবেন, তিনি হুট করে কোনো পদক্ষেপ নেবেন না। পাকিস্তানের জনগণের মেজাজ সেন্টিমেন্টকে তিনি বিবেচনায় নেবেন, তিনি যদি তা না করেন তাহলে তিনি ভুল করবেন। আমি মনে করি যে পাকিস্তানের জনগণের সেন্টিমেন্টকে তিনি যদি বিবেচনায় নেন তাহলে তিনি ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারেন না। আমি মনে করি যে বর্তমানে মধ্যপ্রাচ্য এবং এতদ অঞ্চলে পাকিস্তান আফগানিস্তান ইরান সহ এই অঞ্চলের যে সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট তাতে পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলে আমার মনে হয় না।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার শিরোনামের খবরে বলা হয়েছে, কার্যত বিজেপির কাঁধে ভর দিয়ে সপ্তমবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন নীতিশ কুমার। সোমবার রাজভবনে শপথ নিলেন নীতিশ। এই নিয়ে টানা চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ। কিন্তু উল্লেখযোগ্যভাবে দুজন উপমুখ্যমন্ত্রী হচ্ছেন বিহারে। বিহারের ইতিহাসে এই প্রথম কোন মহিলা বিধায়ক উপমুখ্যমন্ত্রী হচ্ছেন, ফলে মুখ্যমন্ত্রী হলেও তাকে বিজেপির চাপেই থাকতে হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, ভাঙলেন তবু মাস্কাবেন না মার্কিন প্রেসিডেন্ট। জনসমক্ষে দাঁড়িয়ে নিজেই বলছেন নির্বাচনে জয় হয়েছে বাইডেন, তবে তার সঙ্গে জুড়ে দিচ্ছেন রিগিংও হয়েছে, আগাম জানিয়ে রাখছেন শেষ থেকে ছাড়বেন, আইনি লড়াই চালিয়ে যাবেন। রোববার ট্রাম্প টুইটারে স্পষ্ট লেখেন, ফেক নিউজ মিডিয়ার চোখে বাইডেন জিতেছে, এখনো হার স্বীকার করেনি, দীর্ঘ লড়াই রয়েছে সামনে, এ নির্বাচনে রিগিং হয়েছে বাইডেনের নাম না করে। আরো একটি টুইটে বলেন, ভোট গণার সময় পর্যবেক্ষকদের সামনে দাঁড়াতে দেওয়া হয়নি, একটি বেসরকারি রেডিক্যাল বামপন্থী কোম্পানি ডমিনিয়ন ভোট গণনার কাজ করেছে, তাদের নাম বাজারে খুব খারাপ, যন্ত্রপাতিতে ত্রুটি থাকে, এত কিছুর পরও টেক্সাসে আমি জিতলাম, আর তা নিয়ে ফেক মিডিয়াগুলো একেবারে ছু। এমন পরিস্থিতিতে ভাবি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের হাতে কিভাবে ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে হবে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মার্কিন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্টো দিকে ডেমোক্রেটদের অভিযোগ, বাইডেনের এই জয় এবং আমেরিকার ভোট প্রক্রিয়ার উপর নাগরিকদের যে বিশ্বাস রয়েছে তা কালিমালিপ্ত করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই ঘুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। এবারের নির্বাচনের মাধ্যমে আমেরিকার আসল চেহারা প্রকাশ হয়ে পড়েছে, মন্তব্য ইরানের বিচার বিভাগ প্রধানের। কারাবাখ যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে সেনা পাঠাবে তুরস্ক, ভূখণ্ড ছাড়তে আর্মেনিয়াকে সময় দিল আজারবাইজান। বাংলাদেশ প্রতিদিনই কোনো না কোনোভাবে আগ্রাসী শক্তির মাধ্যমে আক্রান্ত হচ্ছে, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এবং ভারতের পশ্চিমবঙ্গকে গুজরাট বানানোর অঙ্গীকার করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিও বক্স নাম্বার 4002, ঢাকা 10000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।